বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 2 মে, 19 বৈশাখ এবং ফার্সি 12 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন, ইসরায়েলি অবিচার ও অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টিকারী ফিলিস্তিনি বন্দী খাদের আদনানের শাহাদত বরণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে অ্যাজমা রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রিয়াদের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে, ন্যাশনাল ইন্টারেস্ট পত্রিকার প্রতিবেদন। লেবাননের হিজবুল্লার সঙ্গে সংলাপে বসতে চায় সৌদি আরব, আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়েছে রিয়াদ। খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর জন্য নতুন করে চক্রান্ত করছে সরকার, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ। এবং বিজেপি কর্মী খুনের প্রতিবাদে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা লিখেছে সৌদি আরবের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্ট নামক ওই মার্কিন পত্রিকাটি লিখেছে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তেল পাওয়ার মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব 3 এপ্রিলে হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে মে 2023 থেকে এবছরের শেষ নাগাদ স্বেচ্ছায় তেল উৎপাদন কমিয়ে দেবে। তেল উৎপাদনকারী 9টি দেশের সংস্থা ওপেক প্লাসের বৈঠকের ঠিক একদিন আগে সৌদি আরব ওই ঘোষণা দেয়। ওপেক ভুক্ত দেশগুলোর মন্ত্রীদের তদারকি বৈঠকের একদিন আগে সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ওপেক প্লাসভুক্ত 9টি দেশ হল সৌদি আরব, ইরাক, আমিরাত, কুয়েত, কাজাকিস্তান, আলজেরিয়া, ওমান এবং রাশিয়া। আতিথেয়তা আর বন্ধুত্বের বিনিময়ে সৌদি আরব স্বল্প মূল্যে তেল সরবরাহ করেছে আমেরিকাকে। পক্ষান্তরে আমেরিকা তাদের দেশকে নিরাপত্তা এবং অস্ত্র দিয়েছে। বন্ধুত্বের এই বিনিময় নিরাপত্তার জন্য তেল নামে পারিভাষিক রূপ লাভ করেছে। পত্রিকাটি আরও লিখেছে, তেহরান ও রিয়াদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ঘটনাও প্রমাণ করে ওয়াশিংটনের নীতি ব্যর্থ হয়েছে। শিক্ষার ভূমিকা ছাড়া দেশের ব্যাপক উন্নয়নের কঠিন ধাপগুলো অতিক্রম করা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
সমগ্র ইরানের বিপুল সংখ্যক শিক্ষক ও বুদ্ধিজীবীদের এক সমাবেশে হজরত আয়াতুল্লাহ উজমা খামেনি ওই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতার বার্তা বিভাগ আরও জানিয়েছে, আজ ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সর্বোচ্চ নেতা শহীদ মোতাহারিকে স্মরণ করেন। তিনি একজন সত্য ও নিখুঁত শিক্ষকের উদাহরণ হিসেবে শহীদ মোতাহারির প্রতি সম্মান জানান এবং শিক্ষকদের সর্বসম্মতভাবে তার কর্ম ও নীতি অনুসরণের পরামর্শ দেন। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা দেশের বুদ্ধিমান তরুণ যুবকদের মধ্যে ইরানি ইসলামী পরিচয় ও জাতীয় ব্যক্তিত্বের অনুভূতি পুনরুজ্জীবিত করাকে একটি মৌলিক কাজ বলে মনে করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ায় ফার্সি ভাষা, দেশের পতাকা এবং ইরানি হওয়ার জন্য আত্মমর্যাদা ও গর্ববোধ গুরুত্বপূর্ণ। এসব গুণাবলী উপদেশ কিংবা শব্দ দিয়ে অর্জন করা যায় না। এগুলো অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রকৃত সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তথ্য ও রেকর্ড শেখানো উচিত। ইরান সমর্থিত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সৌদি আরব সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে। ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের একই সময়ে হিজবুল্লাহর দিকে মনোযোগী হল সৌদি আরব। একজন অজ্ঞাত সৌদি কর্মকর্তার বরাত দিয়ে লেবাননের আল আখবার পত্রিকা এই খবর জানিয়েছে। ওই সৌদি কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, রিয়াদ শিগগিরই হিজবুল্লাহর সঙ্গে সংলাপে বসতে পারবে বলে আশা করছে। পত্রিকাটি বৈরুতের একাধিক বেসরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই সংলাপ তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে। এরপর আল আখবার লিখেছে, এই প্রচেষ্টা সফল হোক বা ব্যর্থ হোক, উভয় ক্ষেত্রে একথা স্পষ্ট হয়েছে যে সৌদি আরব তার আঞ্চলিক সম্পর্ক ঢেলে সাজানোর চেষ্টা করছে। পত্রিকাটি সৌদি পররাষ্ট্রনীতির এই পরিবর্তনকে অভূতপূর্ব বলে মন্তব্য করেছে। সৌদি আরব একদিকে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে, সেই সঙ্গে আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। প্রভাবশালী আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গোটা সিরিয়ার উপর দামেস্কের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার পাশাপাশি দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। জর্দানের রাজধানী আম্মানে গতকাল সিরিয়া, সৌদি আরব, জর্দান, মিশর ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতে সহিংসতা শুরু হলে আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়। বেশিরভাগ আরব দেশ তখন সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের ক্ষমতাচ্যুতি চেয়েছিল, কিন্তু এক দশকেরও বেশি সময় পর প্রেসিডেন্ট আসাদ দেশের বেশিরভাগ এলাকার উপর নিজের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার পর আরব দেশগুলো সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বাশার আল আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে সোমবার আম্মান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে দিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তারা। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্ব ব্যবস্থায় দ্রুত গতিতে পরিবর্তন ঘটছে এবং ভারত ও ইরান এই পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তেহরান সফরত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। রাইসি বলেন, বিশ্ব একটি বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে এবং নতুন একটি বিশ্ব ব্যবস্থা গঠিত হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্স কার্যকর ভূমিকা পালন করতে পারে, কারণ এসব সংস্থাভুক্ত দেশগুলো রয়েছে উল্লেখযোগ্য শক্তি ও প্রাকৃতিক সম্পদ। নয়াদিল্লির সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রাইসি বলেন, ভারত ও ইরানের সম্পর্ক শক্তিশালী হলে তা এই দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি আফগানিস্তানের মতো ইস্যুগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত ও ইরান। সোমবার তেহরান সফরত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার ইরানি সমকক্ষ আলী শামখানির মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই কথা জানিয়েছে দুই দেশ। বিবৃতিতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ চালিয়ে যেতে সম্মত হয়েছে ভারত ও ইরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর জন্য নতুন করে চক্রান্ত করছে সরকার, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের এ অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নতুন কায়দায় আবারও বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চক্রান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্যই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে নানা টালবাহানা করছে সরকার। একই সঙ্গে তারা চিকিৎসায় গাফিলতি করছে বলেও অভিযোগ করছেন মির্জা ফখরুল।
সেই ধরনের একটা পরিকল্পনা চক্রান্ত ডাক্তাররা তাকে বলছেন, তার বোর্ড বলেছে তাকে বাইরে পাঠানো দরকার এবং এখানে সেই চিকিৎসা পুরোটা সম্ভব নয়। এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনই কর্ণপাত করে।
এদিকে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকার এই আইনের সুযোগ নিয়ে বিরোধী দলের নেতাকর্মী, সংবাদকর্মী ও সাধারণ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এই নিবর্তনমূলক আইনকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে মাজার গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেচ দপ্তরের জমিতে বেআইনিভাবে মাজার তৈরি হয়েছে বলে অভিযোগ। হরিদ্বার কোতোয়ালি এলাকার রঘুনাথ মলের সামনে সেচ দপ্তরের জমিতে নির্মিত মাজার উচ্ছেদ করেছে হরিদ্বার জেলা প্রশাসন। ওই পদক্ষেপ চলাকালীন ঘটনাস্থলে এসডিএম পূরণ সিং রানা এবং সিও নিহারিকা সেমওয়াল পুলিশ বাহিনী সহ উপস্থিত ছিলেন। এর শেষ দেখে ছাড়ব বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ময়নায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ওই হুমকি দিলেন বিধানসভার এই বিরোধী দলনেতা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের ময়নায় বিজয় কৃষ্ণ ভূঁইয়া নামে 60 বছর বয়সী এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগে এর শেষ দেখে ছাড়ব বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে সংক্রান্ত মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আগামীকাল বুধবার ওই ঘটনার প্রতিবাদে ময়নায় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। বিজেপির দাবি, পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় গতকাল সোমবার দিবাগত রাতে বিজেপি বুথ কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে হত্যার পিছনে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ময়নার ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা বলেন, কিছুদিন আগে গোরামহল গ্রামের বাসিন্দা সরস্বতী মণ্ডলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার জেরেই সোমবার বিকেল নাগাদ বিজয় কৃষ্ণের সঙ্গে কয়েকজনের ঝামেলা বাঁধে নিজেদের মধ্যে মারামারির ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি অভিযানে অন্তত 12 সন্ত্রাসী হতাহত হয়েছে। পাকিস্তানে বিগত এক বছরে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়। পাক সেনাবাহিনীর মুখপাত্র সম্প্রতি বলেছেন, এ সময়ের মধ্যে সন্ত্রাসবিরোধী ছোট বড় অন্তত 8,000 অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেদেশের সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আজ একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, গত রাতব্যাপী সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে বেলুচিস্তান প্রদেশের উপকণ্ঠে অবস্থিত তাঙ্ক এলাকায়। ওই অভিযানে সন্ত্রাসী নেতাসহ 3 সন্ত্রাসী নিহত এবং আরও 2 গ্রেফতার করা হয়েছে। সংবাদ সূত্রগুলো জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকাতেও অনুরূপ একটি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে সন্ত্রাসী নেতাসহ আরও 7 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে টানা 87 দিনের অনশনের পর শাহাদাত বরণ করেছেন 45 বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান। কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ফিলিস্তিনি বন্দীদের আটক রাখাসহ নানা বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় 3 ধরে অনশন করছিলেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
বন্দীদের উপর অবিচার এবং অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টিকারী খাদের আদনান শাহাদাত বরণ করেছেন আজ। কদিন আগেই চিকিৎসকরা তার মৃত্যুর আশঙ্কা করেছিলেন। এ কারণে নানা মহল থেকে তার মুক্তির দাবি জোরদার হচ্ছিল, কিন্তু কারো কথায় কান দেয়নি দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত খাদের আদনানের মৃত্যুর খবর প্রচার করে তারা শান্ত হয়েছে। খাদের আদনান ফিলিস্তিনের শহীদি কাফেলায় যুক্ত হয়েছেন। নিঃসন্দেহে তার এই আত্মত্যাগ অন্য ফিলিস্তিনিদের জন্য শক্তি ও সাহস যোগাবে। খাদের আদনানের স্ত্রী বলেছেন, তার স্বামী ন্যায়ের পথে শহীদ হয়েছেন, এজন্য তিনি গর্বিত। দ্রুততম সময়ের মধ্যে স্বামীর লাশ ফেরত দিতে দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন এই সাহসী নারী। এপ্রিল মাসের পরিসংখ্যান অনুযায়ী দখলদার ইসরায়েলের কারাগারে 4,900 ফিলিস্তিনি আটক রয়েছেন। এর মধ্যে 1,000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিনা অভিযোগে ধরে এনে তাদের আটকে রাখা হয়েছে। এমন বন্দীদের তালিকায় নারী এবং শিশু রয়েছে। নানা উপায়ে হত্যা নির্যাতনের মাধ্যমে ফিলিস্তিনিদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর ইসরায়েলি কৌশল পুরনো, কিন্তু তাদের এই কৌশল কাজে আসেনি। সব নির্মমতা ভেদ করে ন্যায় ও মুক্তির পথে ফিলিস্তিনিদের সংগ্রাম ক্রমেই আরও জোরদার হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর খামেনির ভাষায়, এসবের মাধ্যমে দখলদার ইসরায়েল নিজের ধ্বংসই ত্বরান্বিত করছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং প্রথম কিবলা মসজিদুল আকসা দখল করে রেখেছে ইসরায়েল। মসজিদুল আকসা হয়ে মেরাজে গিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ফিলিস্তিনি ভূখণ্ডে মানবতার উপর যে জুলুম চালানো হচ্ছে তা ইতিহাসে বিরল। এই অন্যায় এবং জুলুম মেনে নেওয়া মানে গোটা মানব জাতির অপমান ও অবমাননাকে সহ্য করা। জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেক মানুষের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। পবিত্র ইসলাম ধর্ম মানুষকে জুলুম ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে, আর এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেই নানা উপায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে নির্যাতিত ফিলিস্তিনিরা। এ কারণেই খাদের আদনানের মতো শহীদেরা আজ গোটা বিশ্বের ন্যায়কামী মানুষের প্রতিরোধের এক উজ্জ্বল উপমা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আজ বিশ্ব অ্যাজমা দিবস। বাংলাদেশেও পালিত হয়েছে দিবসটি, তবে নগরায়ণ ও দূষণের ফলে প্রতি বছর বাড়ছে 40,000 অ্যাজমা রোগী। অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসা সুবিধা বঞ্চিত হচ্ছেন 70% রোগী। এ বিষয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
সাধারণত ঠান্ডা সর্দি কাশিকে অনেক সময় আমরা খুব বেশি কেয়ার করি না, কিন্তু কখন যে এই ঠান্ডা সর্দি কাশি অ্যাজমা কিংবা হাঁপানিতে রূপ নেবে তা বলা মুশকিল। বুকের মধ্যে শো শো শব্দ হওয়া, কাশি, বুকের চাপ অনুভব করা, বুকের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া এবং স্বল্পমাত্রায় শ্বাস নিতে পারা, এমন সব উপসর্গে ভুগেন অ্যাজমা রোগীরা। শহর কেন্দ্রিক রোগীর পাশাপাশি তৃণমূল গ্রামে রোগীদের সংখ্যাও বাড়ছে।
বুক ব্যথা করে, ছাতনির নিচে দিয়ে ব্যথা করে, পেটের লিভারগুলির মধ্যে চাপ দিলে ব্যথা করে,
এমন বাস্তবতায় কেয়ার ফর অল প্রতিপাদ্যে আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব অ্যাজমা বা হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার পালিত হয় দিনটি। গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে 1998 সালে প্রথম বিশ্ব হাঁপানি দিবস পালন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রায় 30 কোটির বেশি মানুষ এখন অ্যাজমা রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে একটা সময় জন্মগত অ্যাজমা রোগের সংখ্যা বেশি ছিল, এখন পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং রাসায়নিক পদার্থের ব্যবহারের কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে বলে মনে করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এস এম আব্দুররাজ্জাক।
বায়ু দূষণের যে উপাদানগুলো আছে এগুলো আমাদের শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করছে।
অ্যাজমা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ইনহেলার ও অন্যান্য ওষুধ গ্রহণের হারও। তবে আশার কথা হলো আধুনিক চিকিৎসায় এই রোগে মৃত্যুর হার কমছে। অ্যাজমা বা হাঁপানি রোগের প্রকোপ বেশ ভয়াবহ উল্লেখ করে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বলেছেন নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে অ্যাজমা বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। তবে এত সবের মধ্যে হতাশার খবর হলো দেশে প্রতি বছর 40,000 থেকে 45,000 মানুষ নতুন করে অ্যাজমা রোগে আক্রান্ত হচ্ছেন। তারা সবাই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারছেন না। এর কারণ জানিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার খায়রুল আলম বলেন, সরকারিভাবে দেশে মোট 150 জন মাত্র অ্যাজমা রোগের চিকিৎসক রয়েছেন।
যেভাবে আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ পদ বা পদায়ন হওয়া উচিত ছিল তা হয়নি, 150 জনের মতো ডাক্তার রয়েছেন সরকারিভাবে। এর মধ্যে মাত্র অধ্যাপক বাংলাদেশে রয়েছে 3টি এবং সহযোগী অধ্যাপক রয়েছে মাত্র 13 থেকে 15টি এবং সহকারী অধ্যাপক 30টির মতো।
অর্থাৎ প্রায় 70% মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বঞ্চিত। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
ইরান, পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বিস্তারে তেহরানের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের অনুষ্ঠানে আমরা সিল্ক রোড নিয়ে চীন মার্কিন বিরোধের বিষয়ে কথা বলেছি। আজও আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নের পেছনে বেইজিং এর বিশেষ উদ্দেশ্য রয়েছে। তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিশ্বের দেশগুলোর কাছে চীনা পণ্যের বাজার ধরে রাখা। চীনের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে পারস্য উপসাগর ও কাস্পিয়ান সাগর এলাকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এসবের বাইরে চীনের আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা। অনেক বিশেষজ্ঞ মনে করেন চীন ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একক আধিপত্য ও মোড়লিপনাকে প্রতিহত করে বিশ্বের নতুন অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। অন্য কথায় বলা যায়, ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চীন আসলে পরাশক্তি হতে চায় এবং এর জন্য প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা। এ কারণে চীন একদিকে নিজের পণ্যের বাজার সৃষ্টির চেষ্টা করছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতির বর্তমান ব্যবস্থা বা কাঠামোতে পরিবর্তন আনার চেষ্টা করছে।
পর্যবেক্ষকরা বলছেন, চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প এ অঞ্চল সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ স্ব-অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে। এছাড়া পুঁজি বিনিয়োগের মাধ্যমেও এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে চীনের ওই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে। চীন ও পাকিস্তানের মধ্যে সিপিএসসি প্রকল্প এবং ইরান ও চীনের মধ্যকার ২৫ বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতিরই অন্তর্গত। এর ফলে ওই দুই প্রকল্প বাস্তবায়ন অনেক সহজ হয়ে যাবে। চীনা প্রকল্পের আওতায় স্থল ও সমুদ্র পথের বাণিজ্যকে টার্গেট করা হয়েছে। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অন্তর্গত চীন ও পাকিস্তানের মধ্যকার সিপিইসি প্রকল্পের স্থল অংশ পশ্চিম চীনের কশগার শহর থেকে শুরু হয়েছে এবং তা শেষ হয়েছে পাকিস্তানের গোয়াদার বন্দরে গিয়ে। এটি চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর নামে পরিচিত। এই করিডোর আবার চীনের সিল্ক রোড প্রকল্প এবং ইরান ও চীনের মধ্যকার ২৫ বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা চুক্তির সঙ্গেও সম্পর্কযুক্ত।
মোট কথা, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানকে চীনের সাথে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা বিস্তারে এসব অর্থনৈতিক চুক্তি ও প্রকল্প অসামান্য অবদান রাখবে। চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর তথা সিপিইসি এবং ইরান চীন ২৫ বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা চুক্তি ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অন্তর্গত হওয়ায় অর্থনীতির বাইরে অন্যান্য ক্ষেত্রেও এ দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠবে। কেননা একদিকে ইরানের ইসলামী সভ্যতা ও সংস্কৃতি রুশ অর্থোডক্স সমাজের সাথে এবং অন্যদিকে আরব ও ইসলামী সভ্যতার সংস্কৃতি চীনা কনফুসিয়াস সভ্যতার সংস্কৃতির সাথে এক অপূর্ব ও ঐতিহাসিক মেলবন্ধন ঘটাবে। এ ধরনের আঞ্চলিক সম্পর্ক গড়ে উঠলে ইরান, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের মধ্যে সব ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার পরিবেশ তৈরি হবে। তবে ইরান ও চীনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কোনোভাবেই আমেরিকার মনোপুত হবে না এবং তারা যেভাবেই হোক এক্ষেত্রে বাধা সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু আর্থ রাজনৈতিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থের আলোকে এ অঞ্চলের দেশগুলোর ঐকান্তিক ইচ্ছাশক্তি আমেরিকার সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে।
শ্রোতা বন্ধুরা, পাকিস্তান ও চীনের অর্থনৈতিক করিডোর তথা সিপিইসি এবং ইরান ও চীনের মধ্যকার ২৫ বছর মেয়াদী অর্থনৈতিক চুক্তি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অন্তর্গত এবং এ প্রকল্পের সাথে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের ৫৬টি দেশ যুক্ত হবে। একবিংশ শতাব্দীতে চীনের এ প্রকল্পকে কেন্দ্র করে চীন ও আমেরিকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে। এমনকি এ প্রতিদ্বন্দ্বিতা ভারত মহাসাগর ও পারস্য উপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। কেননা এশিয়ায় পারস্য উপসাগরীয় এলাকা হচ্ছে প্রাকৃতিক জ্বালানির গুরুত্বপূর্ণ কেন্দ্র বা উৎস এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে এ অঞ্চলে তেল ও গ্যাস প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশে রপ্তানি হয়।
শ্রোতাবন্ধুরা, আলোচনার এই পর্যায়ে আমরা চীন ও আমেরিকার মধ্যকার প্রতিযোগিতায় ইরান, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের মধ্যে সহযোগিতার প্রভাব এবং সিল্ক রোডের সঙ্গে যুক্ত ওয়াখান করিডোরের ভূমিকার বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। চীন ও আফগানিস্তানের মধ্যকার সংযোগ সড়কটি ওয়াখান করিডোর নামে পরিচিত এবং এটি ঐতিহাসিক সিল্ক রোডেরই অংশ। চীন ও আফগানিস্তানের মাঝখানে অবস্থিত খুবই সরু এই এলাকাটি পশ্চিম চীন ও ভূমধ্য সাগর এলাকার ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে একসময়ের খ্যাতি ছিল। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে মঙ্গলদের হামলার আগ পর্যন্ত সময়ে চীন ও পশ্চিম এশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হত এই ওয়াখান করিডোর। ভৌগোলিক দিক দিয়ে এটি অত্যন্ত জটিল ও পর্বতময় এলাকা এবং বছরের বেশিরভাগ সময় এখানে বরফ জমে থাকে।
ওয়াখান করিডোরের বিরাট অংশ আফগানিস্তানের মধ্যে অবস্থিত। দেশটির সাবেক শাসক আমির আব্দুর রহমান খানের আগের শাসকরা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে বিতর্কিত ডুরান্ট লাইন মেনে নেয়ার পর ওয়াখান করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব হারিয়ে যায়। তবে স্থানীয় প্রভাবশালীরা, যারা মীর নামে পরিচিত, তারা এখনও ওয়াখান করিডোর ও এর আশেপাশের এলাকাগুলো নিয়ন্ত্রণ করে। ব্রিটিশদের মাধ্যমে সীমান্ত ভাগের পর পাকিস্তানিদের তৎকালীন বাদশাহ আমির আব্দুর রহমান খানকে ওয়াখান করিডোর দখল করার জন্য ব্রিটিশরা চাপ দেয় যাতে ওই অঞ্চলের কিছু এলাকা আফগানিস্তানের হাতে থাকে। এতে করে ওয়াখান করিডোরের একদিকে থাকবে ব্রিটিশ প্রভাবিত ভারতবর্ষ, অন্যদিকে থাকবে রুশ প্রভাবিত এলাকা, যাতে তৎকালীন সময়ে এ দুই পরাশক্তির মধ্যে কোনো সামরিক সংঘাত না বাধে।
ওয়াখান করিডোর এজন্য গুরুত্বপূর্ণ ছিল যে এটি পশ্চিম চীনকে আফগানিস্তানের মাধ্যমে ইরান, দক্ষিণ পশ্চিম এশিয়া ও ভূমধ্য সাগরীয় এলাকাকে যুক্ত করেছে এবং এটি ছিল প্রাচীন সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ব্রিটিশরা কখনোই চায়নি ওয়াখান করিডোর চীনের নিয়ন্ত্রণে থাকুক। অন্যদিকে রাশিয়াও কখনো চায়নি এটি চীনের নিয়ন্ত্রণে থাকুক। ফলে সর্বোত্তম পন্থা ছিল এই এলাকাটি আফগানিস্তানের হাতেই থাকবে। তো শ্রোতাবন্ধুরা, ইরান, পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বিস্তারে তেহরানের ভূমিকা শীর্ষক ধারাবাহিক আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি।
আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 2 মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল চান সম্পাদক পরিষদ মানব জমিন। তথ্যমন্ত্রী বললেন, পদ্মা সেতুতে অর্থায়ন না করার ভুল বিশ্বব্যাংক বুঝতে পেরেছে। কালের কণ্ঠ, এক আসামির জবানবন্দি, পিটিএ 10 জনকে হত্যার পর ডুবিয়ে দেয়া হয় ট্রলার। প্রথম আলো, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, বেদান্ত প্যাটেল ইত্তেফাক। যুগান্তরের খবর, এবারের ঈদ যাত্রায় 341 দুর্ঘটনায় নিহত 355 জন। খুন গুমের মাধ্যমে মানুষের বাঁচার অধিকার হরণ করা হচ্ছে, জিএম কাদের বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, ওরা বজরং বলিকেও বন্দি করতে চায়, কংগ্রেসকে তোপ মোদির সংবাদ প্রতিদিন। শাসক দলের মিছিলে সমস্যা হয় না, ডিএর দাবিতে নবান্ন অভিযানের অনুমতি দিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকা।
তিহার জেলে খুন কুখ্যাত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া। গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে প্রক্রিয়াধীন আইন এখনই স্থগিতের দাবি সম্পাদক পরিষদের। প্রথম আলো, মানবজমিন সহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে যেসব আইন প্রক্রিয়াধীন আছে সেই প্রক্রিয়া এখনই স্থগিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠনটি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি সম্পাদক পরিষদের পক্ষ থেকে তুলে ধরেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। কক্সবাজারে ডুবন্ত ট্রলারে অর্ধগলিত 10 জনের লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরেক আসামি কামাল হোসেন ওরফে বাইট্টা কামাল আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি মামলার এক নম্বর আসামি। কামাল হোসেন বলেছেন, ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে ছিলেন, তবে ট্রলারের মাঝি মাল্লাদের সঙ্গে তার কয়েক দফার কথায় নিশ্চিত হয়েছেন 10 জনের ট্রলারটি সাগরে ডাকাতি করতে নেমেছিল। ডাকাতির এক পর্যায়ে কয়েকটি ট্রলারের জেলেরা 10 জেলেকে ধরে প্রথমে গণপিটুনি দেন, এরপর গুম করার জন্য লাশগুলো বরফ রাখার কক্ষে আটকে রেখে ছোট্ট ট্রলারটি সাগরে ডুবিয়ে দেয়া হয়। প্রথম আলোতে এ প্রতিবেদনটি পরিবেশিত হয়েছে। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, বলেছেন বেদান্ত প্যাটেল। ইত্তেফাকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়, তবে নির্বাচনে জনমতের প্রতিফলন দেখতে চায় তারা। প্যাটেল বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। যুগান্তরের প্রতিবেদন, এবারের ঈদ যাত্রায় 341 দুর্ঘটনায় নিহত 355। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতে দেশের সড়ক মহাসড়কে 304 সড়ক দুর্ঘটনায় 328 জন নিহত এবং 565 জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে 341 দুর্ঘটনায় 355 জন নিহত ও 620 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদ যাত্রার সড়ক দুর্ঘটনা অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে আসছে। পদ্মা সেতুতে অর্থায়ন না করার ভুল বিশ্বব্যাংক বুঝতে পেরেছে, এ দাবি তথ্যমন্ত্রীর। কালের কণ্ঠে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ভুল করেছিল সেটি তারা অনুধাবন করতে পেরেছে, সে কারণে প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে তারা ওয়াশিংটনে নিয়ে গেছে। এদিকে মানব জমিনের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে ওয়াশিংটনে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সহ কয়েকজন আহত হয়েছেন। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ওরা বজরং বলিকেও বন্দি করতে চায়, কংগ্রেসকে তোপ নরেন্দ্র মোদীর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ক্ষমতায় এলে পিএফআই থেকে শুরু করে বজরং দল পর্যন্ত সমস্ত উগ্র ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা হবে। কর্ণাটকের নির্বাচনী ইশতেহারে কংগ্রেসের দেয়া এই প্রতিশ্রুতি নিয়ে এবার রীতিমতো তেড়ে ফুঁড়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কর্ণাটকের এক সভা থেকে মোদী বললেন, এতদিন ওদের শুধু রামকে নিয়ে সমস্যা ছিল, এখন তো দেখছি যারা জয় বজরং বলি বলে তাদের নিয়েও সমস্যা আছে। আসলে মঙ্গলবারই কর্ণাটক নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেসের ইশতেহারে যে কোনো উগ্র ধর্মীয় সংগঠনকেই নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, তবে প্রধানমন্ত্রী সুকৌশলে PFI প্রসঙ্গ এড়িয়ে গিয়ে স্রেপ বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে কংগ্রেসকে বিঁধলেন। NCP প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার। সোমবার আচমকায় তিনি ঘোষণা করেন দলীয় প্রধানের পদ ছাড়তে চলেছেন তিনি। আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান কে হবেন সে প্রসঙ্গে অবশ্য দলের তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত মহারাষ্ট্র তথা গোটা ভারতীয় রাজনীতিতে বিরোধী নেতা হিসেবে যথেষ্ট প্রভাবশালী শরদ পাওয়ার। সোমবার দুপুরবেলা নিজের আত্মজীবনী বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকে ঘোষণা করেন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি, তবে সক্রিয় রাজনীতি চালিয়ে যাবেন। খবরটি সংবাদ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, আখরোট গাছ কত বড় আর খরবুজা গাছ আল্লাহু আকবার। গল্পটি এরকম, আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী কিংবা খালি পাত্র বাজে বেশি। এর অর্থ হল কম জ্ঞানী কিংবা মূর্খরা সাধারণত নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে। যে সম্পর্কে কোনো জ্ঞান নেই মূর্খরা সে ব্যাপারেও নিজেদের দৃষ্টিভঙ্গি বা মতামত প্রকাশ করার চেষ্টা করে, এমনকি তারা সমালোচনাও বেশি করে থাকে। এগুলো গাধামির লক্ষণ।
হ্যাঁ, গাধা। আমাদের আজকের প্রবাদটি গাধাকে নিয়ে। এক গাধা একদিন একটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তার নজর পড়ল খরবুজা ক্ষেতের উপর। খরবুজা গাছ তো দেখেছেন নিশ্চয়ই, কুমড়া গাছের পাতার মতো বড় বড় পাতা মাটির উপরে লতিয়ে বিস্তৃত হয়। সেই সরু লতায় বিশাল বিশাল খরবুজা ধরে। গাধা ওই খরবুজা দেখে খুব খুশি হয়ে গেল। আনন্দে আপন মনে বলতে শুরু করল, কি চমৎকার খরবুজা লতা, কি অদ্ভুত, কি রকম নাজুক এবং সরু লতা, অথচ কত বড় বড় খরবুজা তার। গাধা ভাবতে ভাবতে একটু ঘাস লতা পাতা খেয়ে একটা বড় আখরোট গাছের নিচে গিয়ে তার ছায় খানিক বিশ্রাম নিতে চাইল। হঠাৎ আখরোট গাছ কথা বলে উঠল। কি কথা বলল তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলেছিলাম আখরোট গাছ কথা বলে উঠল। গাধাকে বলল, আহাহাহা, এটাই কি বন্ধুত্বের নিয়ম? সালাম তো দিলে না, কুশলও জিজ্ঞেস করলে না, সোজা মাথা নিচু করে চলে এসেছ আমার ছায়ায়, আর অমনি বিশ্রাম নিতে শুরু করে দিয়েছ। প্রত্যেক বস্তুরই কিছু নিয়ম নীতি আর শিষ্টাচার আছে, একটু সৌজন্য বোধ কৃতজ্ঞতা এসব শিখে নেওয়া মন্দ নয়। আমি বছরের পর বছর ধরে কষ্ট করে একটু একটু করে বেড়ে উঠে আজ এতটা বড় হয়েছি, ছায়াময় বৃক্ষে পরিণত হয়েছি, রাতারাতি তো আর এমনটি হয়ে যায়নি।
গাধা তো এসব কথা শোনার জন্য প্রস্তুত ছিল না বা অভ্যস্তও না। সে তাকালো আখরোট গাছের শাখার দিকে, পত্র পল্লবের দিকে, গলায় সজোরে আর আর শব্দ তুলে বলল, তোমাকে আবার বৃক্ষ বলে নাকি? লজ্জা হয় না তোমার? তুমি তো কেবল বিস্তারিত পাতা পল্লবের ছায় দিতে জানো। যাও, খরবুজা খেতে গিয়ে তার লতার মতো গাছের কাছ থেকে শিখে আসো। তোমার উচ্চতার এই সহস্রাংশ সে উঁচু নয়। তারপরও সে তার শুরু এবং নরম লতা থেকে কত বড় বড় ফল দেয় পৃথিবীবাসীকে। আর তুমি এত শক্ত মজবুত, তুমি হাজারো শাখা প্রশাখা, তোমার মিলিয়ন মিলিয়ন পাতা, অথচ ফল দাও কিরকম। গাধা আরও কি কি বলল এবং আখরোট গাছ কি জবাব দিল তা শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, আখরোট গাছকে তুচ্ছ জ্ঞান করে কিছু কথা বলেছিল গাধা। বলেছে, এত বড় বৃক্ষ হয়ে কিরকম ছোট্ট ছোট ফল দাও তুমি, আর খরবুজা লতা কত বড় ফল দেয়, বোঝাই যায় ওই ছোট্ট ফল নিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছ তুমি, সে কারণে অন্যদেরকে সবসময় ছায়া দিয়ে বেড়াও। আখরোট গাছ গাধার কথা শুনে খুব বিরক্ত হল, সিদ্ধান্ত নিল গাধাকে এমন শিক্ষা দেবে যাতে সারা জীবন মনে রাখে। আখরোট গাছ কিচ্ছু বলল না, অপেক্ষা করতে লাগল কখন গাধার ঝিমুনি আসে। হ্যাঁ, এরই মধ্যে গাধার ঘুম এসে গেল। ঘুমের মাঝেই আখরোট গাছের অনেক উপর থেকে একটা আখরোট তার মাথার ঠিক মাঝখানে পড়ল।
আজ তো আখরোটের আকার অনেকটা ছোট্ট আমড়ার মতো, তবে এর চামড়া বেলের চামড়ার মতো ভারী এবং শক্ত। সুতরাং গাধা ঘুমের ভেতরেই চিৎকার ছেঁচামেচি করে উঠল, ওহ আহ, মাথা ফেটে গেল রে, আমার মাথায় কি পড়ল এটা, আহ উফ। আখরোট গাছ গাধার চিৎকার ছেঁচামেচি শুনে হেসে উঠল। গাধাকে বলল, হে আর এমন কি, কিছুই তো না, আমার একটা ছোট্ট ফল তোমার মাথায় পড়েছে মাত্র। গাধা বলল, যেটাই পড়ুক না কেন, আমার মাথা ভীষণ ব্যথা করেছে। আখরোট গাছ বলল, হ্যাঁ এবার একটু ভাবো তো, তুমি যেরকম ভেবেছিলে সব ভাবনা চিন্তা যদি বাস্তবে সত্যি হতো তাহলে কি হতো। গাধা কি জবাব দিল তা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন যথারীতি প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বিরতির আগে বলছিলাম, আখরোট গাছ গাধাকে বলেছিল, তুমি যেরকম চিন্তা করেছ যদি বাস্তবে সেরকম হতো তাহলে কি হতো। গাধা আখরোট গাছের ইঙ্গিতপূর্ণ কথাটা বুঝে উঠতে পারল না, সুতরাং ব্যাখ্যা করে বলতে হলো। আখরোট গাছ বলল, আমার ফল যদি ওই খরবুজার মতো বিরাট আকৃতির হতো এবং আমার ছায়ায় বিশ্রাম নিতে আসা ঘুমন্ত কারো মাথায় পড়ত তাহলে কি অবস্থা হতো। ওরকম বিশাল আকৃতির আখরোট কারো মাথায় পড়লে সে তৎক্ষণাৎ মরে যেত না, কি বলো তুমি?
গাধা এবার তার লম্বা কান দুটো সহ বেশ কয়েকবার মাথা নাড়ালো। তারপর বলল, আসলে সব কিছু তার নিজস্ব জায়গায়, নিজের স্বরূপেই ভালো এবং উপযুক্ত। তোমার ফলের আকার ছোট হওয়াটাই ভালো এবং যুক্তিযুক্ত। সৃষ্টিকর্তা যাকে যেরকম আকার দিয়ে সৃষ্টি করেছেন সেটাই যথার্থ, আমরা খুব কমই বুঝি। এই ঘটনার পর থেকে যখনই কেউ কাউকে তুলনা দিয়ে অনুপযুক্ত বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই, তখনই এই প্রবাদটি বলা হয়। বলে, আখরোট গাছ কত বড় আর খরবুজা গাছ আল্লাহু আকবার। তো বন্ধুরা, এ ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম। রিয়াদের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে, ন্যাশনাল ইন্টারেস্ট পত্রিকার প্রতিবেদন। লেবাননের হিজবুল্লার সঙ্গে সংলাপে বসতে চায় সৌদি আরব। আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়েছে রিয়াদ। খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর নতুন চক্রান্ত করছে সরকার। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ। এবং বিজেপি কর্মী খুনের প্রতিবাদে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/pn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আপাতত এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।